আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদরা প্রত্যাশা করেছিলেন যে রিজার্ভ ব্যাংক জুলাইয়ের বৈঠকে চলতি বছর মতো সুদের হার কমানোর ঘোষণা দিতে পারে, কারণ মুদ্রাস্ফীতি এখন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2-3% মধ্যে রয়েছে। এছাড়া গৃহ নির্মাণ সহ কিছু খাতে চাহিদা কমে যাওয়া এবং দাম কমানোর প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু এরপরেও রিজার্ভ ব্যাংক সুদহার 3.85% অপরিবর্তিত রেখেছে। এ বিষয়ে আজ আমরা কথা বলবো ডক্টর শরৎ খন্দকারের সঙ্গে। তিনি সুইনবার্ন ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের একজন সিনিয়র লেকচারার এবং একজন অভিজ্ঞ মর্টগেজ ব্রোকার। ডক্টর শরৎ খন্দকার, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ শাহান ভাই, আপনার এই সুন্দর প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য। আমার মনে পড়ে অনেক আগে আপনার এই প্রোগ্রামে আমি যুক্ত হয়েছিলাম।
প্রথমে আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমলেও রিজার্ভ ব্যাংক সুদহার কমায়নি, এক্ষেত্রে তাদের যুক্তিগুলো কি বলে আপনার মনে হয়?
আসলে যখনই যে কোনো দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাদের প্রতিটি গভর্নমেন্টকে তাদের বেশ কিছু আপনার মেজার নিতে হয় যেন হচ্ছে মুদ্রাস্ফীতি কমে আসে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের যে টার্গেট ইনফ্লেশন, এটাকে বলা হয়, এটা হচ্ছে আবার 2-3%। যদিও ওদের টার্গেট ইনফ্লেশনের কাছাকাছি ওরা এখন আছে, বর্তমানে লাস্ট কোয়ার্টারে ওদের ইনফ্লেশন ছিল আবার 2.4%, কিন্তু তাদের ফুড অ্যান্ড বেভারেজ, যেটা আমরা খাবার সামগ্রী এবং আপনার নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, এটার ইনফ্লেশন ছিল আবার 2.9%, এবং রেন্ট ছিল আপনার আবার 4.5%, এবং কোনো কোনো ক্ষেত্রে কনস্ট্রাকশনের ইনফ্লেশন ছিল আবার 10%। যেহেতু অন্যান্য ক্ষেত্রে ইনফ্লেশন গুলো ছিল হায়ার, যদিও ওভারঅল ইনফ্লেশন অনেক কমে আসছে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কোন রকম আমার মনে হয় রিস্ক নিতে চায়নি। পাশাপাশি আমরা দেখছি যে একটা গ্লোবাল আনসার্টেনটি চলে শুরু হয়েছে সারা পৃথিবীতে, যেমন ইউক্রেন ওয়ার, গাজা ওয়ার, ইরান ওয়ার, এবং এই সময় গভর্নমেন্ট এমন কোন ডিসিশন নিতে চাচ্ছে না বলে আমার মনে হয়, যে কারণে হাউজিং মার্কেট আবার বড়সড় ভাবে ইনফ্লেটেড হতে পারে। যেমন আমরা অলরেডি দেখেছি বিগত 4-5 মাসে অস্ট্রেলিয়ান হাউজিং মার্কেটের আপনার প্রাইস কিন্তু বাড়ছে, সো এর জন্য গভর্নমেন্ট চাচ্ছে না কোনোভাবেই যেন হাউজিং মার্কেট আবার হিট আপ হয়ে যাক। এ কারণে ওরা চাচ্ছে যে একটু বুঝে শুনে যেন ওরা ডিসিশনটা নিতে পারে।
যদি সুদের হার কমে যায় তার মানে হাউজিং মার্কেটটা আবার বৃদ্ধি পাবে, মানে বাড়ি ঘরের দাম বাড়বে, এবং তার গভর্নমেন্ট সেটা চাচ্ছে না যে বাড়ি ঘরের দাম আবার বাড়ুক, তাই তো?
জি, আপনার যদি মনে থাকে 2023 সালে আরবিএ বা অস্ট্রেলিয়ান রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন সে সময়কার, ওনার নাম ছিল ডক্টর ফিলিপ লোভ, উনি ঘোষণা দিয়ে বলেছিলেন যে সুদের হার আর বাড়বে না, ইন্টারেস্ট রেট আর বাড়বে না। তখন ইন্টারেস্ট রেট ছিল খুবই লো।
আচ্ছা,
তারপরে কিন্তু উনি রাখতে পারেনি, উনি প্রায় 13 বার ইন্টারেস্ট রেট ওনাকে বাড়াতে বাধ্য হয়েছে, বা ক্যাশ রেট ওনাকে বাড়াতে বাধ্য হয়েছে, এবং একটা হিউজ একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছিল প্রপার্টি মার্কেটে। প্রপার্টি মার্কেটে দেখা গেছে যে কোনো কোনো জায়গাতে প্রাইস অনেক পড়ে গিয়েছিল, এবং প্রপার্টি মার্কেট দামা খুব ওভাবে বাড়েনি বিগত 2 বছর। এই কারণেই ক্যাশ রেট আপনার 0.01 থেকে বেড়ে গিয়েছিল 4.25 এর মাস কাছে চলে গেছিল। এবার গভর্নমেন্ট চাচ্ছে না যে খুব দ্রুত যেন সুদের হার না কমিয়ে দেয়, সেক্ষেত্রে যেন আবার বাড়ির দামটা আবার না বেড়ে যায়।
আচ্ছা, তো আমরা তো মুদ্রাস্ফীতি তো আমাদের সবকিছুর নিয়ন্ত্রক বলে মনে হচ্ছে আর কি, তো এখন এই যে এই মুদ্রাস্ফীতি কমা ব্যাংকের লক্ষ্যমাত্রার মধ্যে চলে আসা, এটা কতটা গুরুত্বপূর্ণ? এবং এবং আপনি বেশ কিছু ডাটা আপনি দিলেন তো, এবং এই মুদ্রাস্ফীতির সাথে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে কি বার্তা দিচ্ছে?
আপনি যদি অস্ট্রেলিয়ান ইনফ্লেশন রেট দেখেন, বর্তমানে ইনফ্লেশন রেট হচ্ছে অ্যাবাউট বা মুদ্রাস্ফীতি হচ্ছে অ্যাবাউট 2.4%, বাট অন্যান্য ক্ষেত্রে মুদ্রাস্ফীতি কিছু বেশি আছে। আপনি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, যেটাকে আমরা বলি আনএমপ্লয়মেন্ট হচ্ছে ওদের বর্তমানে অ্যাবাউট 4.1% অস্ট্রেলিয়াতে। সো যেহেতু এখন আনএমপ্লয়মেন্ট অত্যন্ত কম, এবং আপনি যদি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির সাথে অস্ট্রেলিয়া তুলনা করে দেখেন, দেখবে ওদের আনএমপ্লয়মেন্ট অত্যন্ত কম, এবং সিডনি আপনি যদি ওদের মিডিয়ান হাউস প্রাইস দেখেন, এটা হচ্ছে অ্যাবাউট 1.5 মিলিয়ন, ব্রিসবেনের হাউস প্রাইস হচ্ছে অ্যাবাউট 1 মিলিয়ন। যখন আনএমপ্লয়মেন্ট কম থাকে তখন কিন্তু মানুষের হাতে বেশি করে টাকা থাকে,
আচ্ছা,
এবং তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ইনফ্লেশনটা বাড়ার সম্ভাবনা থাকে, কারণ আনএমপ্লয়মেন্ট কম, লোকের হাতে টাকা আছে, দে ওয়ান্ট টু স্পেন্ড দ্য মানি। ওই ক্ষেত্রে যখন ফুড সবকিছু খাবার দাবার দাম বেড়ে যায়। আপনার যদি মনে থাকে 2 বছর আগেই অস্ট্রিয়াতে ইনফ্লেশন চলে গেছিল প্রায় 8%, কারণ এই যখনই একবার ইনফ্লেশনটা অত্যন্ত বেড়ে যায় বা মুদ্রাস্ফীতি অত্যন্ত বেড়ে যায়, এটাকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যখন গভর্নমেন্টের জন্য। যেমন আমরা এটা দেখেছি, এটা হয়েছিল তুর্কিতে, যখন ওরা ইনফ্লেশন খুব বেড়ে গেছিল, গভর্নমেন্ট ওটাকে কন্ট্রোল করার পরিবর্তে ওরা এটাকে আসলে কন্ট্রোল করতে না চেয়ে গভর্নমেন্ট এটাকে আরো পুরনো ধরনের দেওয়ার চেষ্টা করেছিল, এবং ইনফ্লেশন ওটা এত বেড়ে গেছে যে গভর্নমেন্ট কন্ট্রোলই করতে পারেনি। তো
আচ্ছা
অস্ট্রিয়ান গভর্নমেন্ট কোনোভাবেই চাচ্ছে না এটা যেন না হোক,
হুম হুম
কারণ একবার যদি এটাকে আনকন্ট্রোলেবল হয়ে পড়ে এটাকে কন্ট্রোলে আনা অসম্ভব অলমোস্ট। পাশাপাশি গভর্নমেন্ট আরেকটা জিনিস চাচ্ছে যে ওরা একটা ক্লিন ডাটার জন্য ওয়েট করার চেষ্টা করছে, কারণ
হুম হুম
এখন পর্যন্ত ওরা যা ডাটা পেয়েছে, তার লেটেস্ট ডাটা ওরা পেয়েছে বোধহয় মে কোয়ার্টারের ডাটা,
হুম হুম
মে মান্থলি ডাটা, জুন কোয়ার্টারের ডাটা এখনই ফুললি ক্লিন ডাটা অ্যাভেলেবেল না। সো গভর্নমেন্ট অলসো
হুম হুম
চাচ্ছে যে একটা ক্লিন ডাটা ওদের হাতের কাছে আসুক,
হুম
তারপর
হুম
ওরা দেখে একটা ডিসিশন নেবে। কারণ ওরা যদি গভর্নমেন্ট যদি এখন ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে, ক্যাশ রেট কমিয়ে দেয়, ইট উইল বি এটা এটার উপর একটা স্ট্রং ইম্প্যাক্ট পড়বে হাউজিং মার্কেটে। কারণ আমি
আচ্ছা আচ্ছা
অলরেডি দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু অস্ট্রিয়ার যে বড় বড় সিটিগুলো আছে অলরেডি কিন্তু দাম বাড়া শুরু করেছে বেশ কয়েক জায়গাতে। যেমন মোস্ট অব দ্য ইকোনমিস্ট যারা আছেন, ওরা প্রিডিক্ট করছে এবছর হাউস প্রাইস আবার 5% বেড়ে যাবে, এবং এই কারণে গভর্নমেন্ট চাচ্ছে আপনার ওদের লক্ষ্যমাত্রা যেন খুব সুন্দরভাবে থাকে, এবং এটা যেন কোনোভাবে আগের মতো এটা একটা মেস।
তো আমরা হাউজিং বিষয় নিয়ে জানলাম, তো এখন এই যে সুদের হার যে কমলো না, এটা এখন বাড়ি কিনতে যারা আগ্রহী তাদের উপর কি প্রভাব পড়বে?
যদিও এই আপনার আরবিএ এই জুলাই মাসে যে মিটিংটা হয়েছে ওখানে আপনার ক্যাশ রেট কমায়নি, কিন্তু
হুম হুম
আমি আশা করছি এ বছর অ্যাটলিস্ট 1 থেকে 2 বার ক্যাশ রেট গভর্নমেন্ট কমাবেই, কারণ
আচ্ছা
সমস্ত ডাটাগুলো পজিটিভ গভর্নমেন্টের
হুম
জন্য।
হুম
এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়াতে প্রায় 50টার উপরে ব্যাংক আছে,
হুম
কেউ যদি বাড়ি কিনতে আগ্রহী হয় তাদেরকে আমি বলবো যে তারা বড় বড় ব্যাংকে না যেয়ে যেগুলো মিডিয়াম বা ছোট হাতের ব্যাংক গুলো আছে ওদের ইন্টারেস্ট কিন্তু তুলনামূলক ভাবে বড় বড় ব্যাংকের চেয়ে অনেক কম।
কম আচ্ছা
সো তারা ওই ছোটখাটো ব্যাংক গুলোতে যেতে পারে,
হুম হুম
তাদের ইন্টারেস্ট রেট কম, এবং তাদের বোরোয়িং যে কন্ডিশন গুলো মোর ফ্লেক্সিবল, সো
হুম হুম
তাদের সব ছোটখাটো ব্যাংকে যেয়ে তাদের অ্যাপ্রোচ করা উচিত।
একদম
আলটিমেটলি বাড়ির দাম অস্ট্রেলিয়াতে এবছর থেকে বাড়া শুরু করেছে অলরেডি,
হুম
এবং
হুম
এটা আর করবেই।
তো এখন আপনি বলছিলেন যে যারা লোন নিতে চায় তারা যাতে ছোট ছোট ব্যাংকের সাথে ব্যাংকের কাছ থেকে লোন নেয় আর কি, তো এখন যারা নতুন ভাবে যারা ঋণ নিতে চাচ্ছে বা রিফাইন্যান্স করতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো আর কোনো পরামর্শ আছে?
এখানে দুটো ব্যাপার কাজ করছে, একটা হচ্ছে কেউ যদি রিফাইন্যান্স করতে চায় অথবা
হুম
কেউ
হুম
যদি কোনো নতুন লোন নিতে চায়।
হুম হুম
কেউ যদি নতুন লোন নিতে চায় আমি বলবো যে প্রথম হচ্ছে যে যেসব মর্গেজ ব্রোকার যাদের কাছে অসংখ্য ল্যান্ডের তাদের প্যানেল লিস্টে আছে তাদের সাথে
হুম
কথা বলাটা ভালো। অনেক ক্ষেত্রে কেউ যদি কোনো ইন্ডিভিজুয়াল কোন একটা মর্গেজ ব্রোকারের কাছে গেল বা ব্যাংকের কাছে গেল, তারা কিন্তু
হুম
শুধুমাত্র তাদের যে রেট ওটা সম্বন্ধে কথা বলতে পারবে, অন্যান্য ব্যাংকের যে রেট আছে
হুম
ওরা আসলে এটা নিয়ে কোনো কথা বলবে না।
আচ্ছা
যেমন
আচ্ছা
আমাদের মর্গেজ চয়েস ম্যানুলেক্সে
হুম
আমাদের
হুম
প্রায় 40টার মতো ব্যাংক আছে আমাদের প্যানেলে, তো আমরা
আচ্ছা
প্রতিটা ব্যাংকের রেটটা আমরা জানি এবং একটা কম্পিটিটিভ রেট দিতে পারি।
হুম হুম
ফর এক্সাম্পল, কেউ যদি এখন ইন্টারেস্ট রেট পে করেন তার হাউজের ক্ষেত্রে মোর দেন
হুম হুম
5.5%, আমি
হুম
বলবো তারা হাই পে করছে,
আচ্ছা
তাদের উচিত রিফাইন্যান্সের জন্য চেষ্টা করা, কারণ
হুম
তারা লোয়ার রেটে যেতে পারে। পাশাপাশি যারা নতুন বাড়ি কিনতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে যেহেতু এখনো পর্যন্ত বাড়ির দামটা ওই পরিমাণ বাড়েনি, 2 বছর যেহেতু প্রাইসটা মোটামুটি স্টেবল ছিল
হুম
এবং ইন্টারেস্ট রেট কমার কারণে, যেহেতু আমরা অলরেডি দেখেছি ক্যাশ রেট কমা শুরু করেছে, অলরেডি কিন্তু হাউস প্রাইসে পজিটিভ মুভমেন্ট শুরু হয়েছে। সো
হুম হুম
তাদের খুব বেশি লম্বা ওয়েট করা উচিত হবে না, কারণ
আচ্ছা
যখন ইন্টারেস্ট রেট বাড়বে ইন্টারেস্ট রেট কমবে তখন হাউস প্রাইস বাড়বে, এবং তাদের যদি লম্বা ওয়েট করতে যায় তাদের কিন্তু বেশি টাকা পে করতে হবে। তো এটা বেটার হবে তাদের জন্য বেশি ওয়েট না করে দ্রুত কোনো বাড়ি কেনার চেষ্টা করা।
ধারাবাহিক ভাবে যদি সুদের হার কমতে থাকে তাহলে কি আবার চাহিদা বেড়ে যাবে বা কোনো ঝুঁকি তৈরি হতে পারে, বা যেমন মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া বা কোনো পরিবারগুলো আরো অতিরিক্ত ঋণ নিতে কি আগ্রহী হয়ে উঠতে পারে?
আমি মনে করি না গভর্নমেন্ট আর ধারাবাহিক ভাবে খুব লম্বা সময় সুদের হার কমাবে, এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আপনার যদি মনে থাকে যে কিছুক্ষণ আগে আমি বললাম যে 2023 সালে যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ফিলিপ লোভ ঘোষণা দিয়েছেন যে সুদের হার বাড়াবেন না উনি,
হুম হুম
তারপর ওনাকে 13 বার বাড়াতে হয়েছে, এবং এর জন্য কিন্তু অ্যাট দ্য এন্ডে ডক্টর ফিলিপ লোভকে কিন্তু ওনার জব ছেড়ে চলে যেতে হয়েছে।
আচ্ছা
এবং গভর্নমেন্ট খুবই এই সময় খুবই কেয়ারফুলি স্টেপ নেওয়ার চেষ্টা করছে যেন তারা সেই ভুলটা আগের মতো না করেন। সুদের হার কমবে, ইন্টারেস্ট রেট কমবে, কিন্তু আমরা যে একটা সময় দেখেছি 2023-এর সালের দিকে, আর্লি 2023-এর দিকে, যে ক্যাশের ছিল অনলি 0.1%,
আচ্ছা
ওরকম আর কখনই হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। এটা
আচ্ছা
কয়েকটা
আচ্ছা
কারণ হচ্ছে,
হুম হুম
এক হচ্ছে গ্লোবাল ইকোনমি ইজ ভেরি ডিফারেন্ট নাও।
হুম হুম
আমেরিকার যে ডলারাইজেশন পলিসি যেগুলো ছিল, আমেরিকান ডলার ইজ উইক ইন দ্য মার্কেট, ব্রিক্স কান্ট্রিগুলো একটা নতুন কারেন্সি আনার চেষ্টা করছে, সো ডলার চেষ্টা করবো যেন স্ট্রং থাকে।
আচ্ছা আচ্ছা
এবং এসব কারণে, এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও অলরেডি মার্কেট ওই 2023 সালে ওদের একটা ই ছিল যে ওরা কোয়ান্টিটেটিভ ইজিং, যেটা
হুম
বলে বেসিক্যালি গভর্নমেন্ট নতুন টাকা ছাড়বে মার্কেটে,
আচ্ছা আচ্ছা
সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। ধারাবাহিকভাবে সুদের হার কমে যাবে, সুদের হার কমবে, কিন্তু ধারাবাহিকভাবে একেবারে জিরোতে চলে যাবে বা 0.1-এ চলে যাবে আমার মনে হয় না ওরকম কোনো সম্ভাবনা আমাদের আর নিয়ার ফিউচারে আছে।
আচ্ছা
সো ইন্টারেস্ট রেট কমবে, কিন্তু একটা সহনশীল অবস্থার মাঝে থাকবে।
তো সবশেষে আমি জানতে চাচ্ছি, আপনি আর কিছু যোগ করতে চান কিনা, এবং SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
আমি বেশ শ্রোতাদেরকে বলবো, কেউ যদি বাড়ি কিনতে আগ্রহী হন, তাদেরকে খুব বেশি ওয়েট না করে তারা যেন আপনার ওনাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে, এই বছরই একটা ভালো বছর হবে বাড়িটা কেনার জন্য। যদি কেউ রিফাইন্যান্স করতে চান, তারা রিফাইন্যান্স করতে পারেন। বিভিন্ন ব্যাংক, স্মল ব্যাংক আছে যারা আপনার ওদের রিফাইন্যান্স রেট আবার 5%। অনেক ক্ষেত্রে যেটা হয়, যারা বাড়ি কিনতে যায় তারা একটা বড় ভুল করে বসেন, তারা শুধুমাত্র ইন্টারেস্ট রেটটা দেখেন। ওনারা একটা জিনিস ফুললি অ্যাভয়েড করেন, যেটাকে বলা হয় কম্প্যারিজন রেট। এবং
হুম হুম
অধিকাংশ বাংলাদেশি যারা ক্রেতা আছে বা হাউজিং মার্কেটের ইনভেস্টর যারা আছে, তারা আসলে কম্প্যারিজন রেট সম্বন্ধে ওই পরিমাণ ধারণা নেই।
হুম
কম্প্যারিজন রেট হচ্ছে সেই রেট যেটার মধ্যে সমস্ত আনুষঙ্গিক খরচ যোগ করার পর যে রেটটা হয়। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, বাট এটার মধ্যে আপনার মান্থলি অ্যাকাউন্ট কিপিং ফিস আছে,
হুম
বিভিন্ন ড্র
হুম
ডাউন ফিস আছে, বিভিন্ন ফিস অ্যাড করার পর এটা হয়ে যাচ্ছে, হয়তো ইন্টারেস্ট রেট কম্প্যারিজন রেট হয়ে যাচ্ছে 5.5%।
আচ্ছা
সো তাদেরকে কম্প্যারিজন রেটটাকে আসলে দেখতে হবে, শুধুমাত্র ইন্টারেস্ট রেটটা যেন না দেখে। অনেক সময় ব্যাংক গুলো চালাকি করে করে কি, ইন্টারেস্ট রেটটা কম দেখাচ্ছে কিন্তু কম্প্যারিজন রেটটা কিন্তু হাই।
আচ্ছা আচ্ছা হুম হুম
সো তাদেরকে দেখতে হবে আসলে হোয়াট ইজ দ্য কম্প্যারিজন রেট তারা যখন রিফাইন্যান্স যাচ্ছে বা ফাইন্যান্সে যাচ্ছে।
অনেক ধন্যবাদ ডক্টর শরৎ খন্দকার, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার শ্রোতাদেরকে ধন্যবাদ।
এতক্ষণ কথা বলছিলাম ডক্টর শরৎ খন্দকারের সঙ্গে, তিনি সুইনবার্ন ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের একজন সিনিয়র লেকচারার এবং মর্গেজ ব্রোকার। আপনাদের সাথে ছিলাম আমি শাহান আলম।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।